বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 4 ফেব্রুয়ারি, 21 মাঘ এবং ফার্সি ষোলো বাহমান রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও শোনা যায়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইরানের সঙ্গে পাকিস্তানের বেশ উচ্চ পর্যায়ের সুসম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে 1000 জীবিত নবজাতকের মধ্যে 30 জন নবজাতক অকাল মৃত্যুর শিকার হয়। এ সম্পর্কে বিভিন্ন মতামত সহ বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ।
এখনই শুরু হচ্ছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। প্রথমেই প্রধান কয়েকটি সংবাদ শিরোনাম। আমেরিকার আবেদন নাকচ করে ইরানের পক্ষে রায় দিল হেগের আদালত। প্রেসিডেন্ট রুহানি বললেন, আমরা আরেকবার বিজয়ী হলাম। করোনার টিকার প্রথম চালান ইরানে পাঠাল রাশিয়া। এরপর এই টিকা যৌথ উদ্যোগে ইরানেই উৎপাদন করা হবে বলে জানালেন রাষ্ট্রদূত। বাংলাদেশে 2002 সালে শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রায়, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেলেন অভিযুক্ত 50 জনের সবাই। এবং ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের বিরুদ্ধে জুলুম করছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি আমি মোহাম্মদ আমির হোসেন। হেগের আন্তর্জাতিক বিচার আদালত ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং দুদেশের মধ্যে 1955 সালে স্বাক্ষরিত অর্থনৈতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগের বিচার করতে সম্মত হয়েছে। আমেরিকার পক্ষ থেকে আদালতে ইরানের এই সংক্রান্ত অভিযোগের বিচার না করার আবেদন জানানো হয়েছিল, কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে ইরানের পক্ষে রায় দিল। ইরানের উপর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পর 2018 সালে ইরান আন্তর্জাতিক বিচার আদালতে মার্কিন সরকারের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেছিল। আদালতের প্রধান বিচারপতি বুধবার তার রায় ঘোষণা করে বলেন, আমেরিকা এই বিচারের শুনানি স্থগিত করতে যে আবেদন জানিয়েছিল বেশিরভাগ বিচারক তাকে ন্যায়সঙ্গত মনে করেননি, তারা বরং আমেরিকার বিরুদ্ধে ইরানের অভিযোগ খতিয়ে দেখতে সম্মত হয়েছেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, হেগের আন্তর্জাতিক বিচার আদালত ইরানের পক্ষে যে রায় দিয়েছে তা আমাদের জন্য আরেকটি বিজয়। তিনি আজ আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র রাজনীতিকে যুদ্ধে জয়লাভের জন্য হাজার হাজার বিশেষজ্ঞকে কাজে লাগিয়েছে, কিন্তু আমরা আমাদের সীমিত সংখ্যক কূটনীতিককে নিয়েই যুদ্ধে অবতীর্ণ হয়ে বিজয় অর্জন করেছি। তিনি বলেন এর আগেও হাজার হাজার আইনজীবীকে ব্যবহার করেছিল আমেরিকা, কিন্তু এরপরও আন্তর্জাতিক বিচার আদালত ইরানে মানবিক পণ্য সরবরাহের উপর থেকে অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেয়। কিন্তু তারা ওই নির্দেশ বাস্তবায়ন করেনি, নির্দেশ বাস্তবায়ন না করে নতুন অপরাধ করেছে ওয়াশিংটন। রুহানি বলেন আদালত আবারও আমেরিকার আবেদন প্রত্যাখ্যান করেছে, যা ইরানের জন্য বড় বিজয়। এই মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আমরা এক বড় জাতি এবং শিক্ষিত ইরানি তরুণেরা আইন ও কূটনীতির ক্ষেত্রেও অনেক সফল। প্রতিরক্ষা ক্ষেত্রে বিশ্বের শীর্ষ পাঁচ দেশের একটি হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এ তথ্য জানিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ। তিনি আজ দেশের সিটি ও ভিলেজ কাউন্সিলগুলোর ৩৯তম জাতীয় সম্মেলনে এ তথ্য জানান। তিনি আরো বলেন ইসলামী বিপ্লবের পর ইরান বিজ্ঞান ও প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে, তরুণদের প্রতিভা কাজে লাগিয়ে দেশ আজ এই অবস্থানে পৌঁছেছে। এ সময় কালিবফ ক্ষেপণাস্ত্র তৈরি এবং স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণে ইরানের সাফল্য তুলে ধরে বলেন আমরা অ্যারোস্পেস খাতে এখন ঐসব দেশের কাতারে রয়েছি যারা স্যাটেলাইট তৈরি থেকে শুরু করে কক্ষপথে তা স্থাপন পর্যন্ত সব কাজ নিজেরাই করতে পারে। বৈজ্ঞানিক ও কারিগরি ক্ষেত্রে এই সক্ষমতা পুরোপুরি অর্জন করেছে ইরান। করোনার রুশ টিকা স্পুটনিক ভি এর প্রথম চালান আজ রাশিয়া থেকে ইরানে পাঠানো হয়েছে। রাশিয়া নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জেলালি আজ মস্কোতে বলেছেন করোনার টিকার প্রথম চালান বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন বিশ্বের ১৬টি দেশে রাশিয়ার তৈরি টিকা স্পুটনিক ভি অনুমোদন পেয়েছে। ইরান ১৬তম দেশ হিসেবে এই টিকা অনুমোদন করেছে। গত সপ্তাহে ইরানের টিকা কেনার পাশাপাশি যৌথভাবে এই টিকা উৎপাদনের বিষয়ে রাশিয়ার সঙ্গে ইরানের চুক্তি সই হয়। ইরানি রাষ্ট্রদূত আরো বলেছেন টিকা তৈরির ক্ষেত্রে ইরান ভালো অবস্থানে রয়েছে, এ কারণে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে যে পরবর্তীতে রুশ টিকা ইরানি তৈরি করা হবে। রুশ টিকা নিরাপদ কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি এর আগে বলেছেন কয়েক মাস ধরে রুশ টিকা স্পুটনিক ভি মানুষের শরীরে প্রয়োগ করা হচ্ছে, এ পর্যন্ত ৩০ লাখেরও বেশি মানুষ এই টিকা নিয়েছেন, কোনো খারাপ প্রভাব দেখা যায়নি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। ২০০২ সালে বাংলাদেশে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় ৫০ আসামি সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ১৮ বছর পর আজ সেই মামলার রায় ঘোষণা করেছেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। এই রায়ে মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ ৩ জনের ১০ বছর করে এবং বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় ৫০ জন আসামির মধ্যে বৃহস্পতিবার হাবিব সহ ৩৪ জন আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক। গাড়িবহরে ওই হামলায় শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তার সফরসঙ্গী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ফাতেমা জামান সাথী, আব্দুল মতিন, জুবায়দুল হক রাসেল এবং শহীদুল হক জীবন সহ অনেকেই আহত হন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন আদালত যে রায় দিয়েছে তাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তবে আসামি পক্ষের আইনজীবী এবং সাবেক সংসদ সদস্য হাবিবের স্ত্রী অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল বলেছেন মামলার এজাহার, পুলিশের অভিযোগপত্র এবং সাক্ষীদের জবানবন্দির মধ্যে তত্ত্বগত ব্যাপক গরমিল এবং অসংলগ্নতা রয়েছে। সাক্ষীরা কোনোভাবেই আসামিদের দোষী প্রমাণ করতে পারেননি। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। ন্যায় বিচার হলে অবশ্যই সকল আসামি খালাস পাবেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি বিশ্ব সংবাদে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, যারা কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছে, বর্তমান সরকার তাদের সন্ত্রাসী হিসেবে অভিহিত করছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী কৃষি আইন ইস্যুতে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করে বলেছেন, যারা আন্দোলন করছে এই সরকার তাদের সন্ত্রাসী হিসেবে অভিহিত করছে। তিনি আজ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের রামপুরে ওই মন্তব্য করেন। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, তিনটি কৃষি আইন যা সরকার প্রত্যাহার করতে চাচ্ছে না, কিন্তু তাদের প্রত্যাহার করা উচিত। কৃষকদের উপরে বড় জুলুম হচ্ছে, কিন্তু এর চেয়ে অনেক বড় জুলুম হচ্ছে যখন তারা শহীদদের সন্ত্রাসী বলছে। কৃষকদের আন্দোলনকে নিজেদের জন্য রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখা অনেক বড় অপরাধ। কেন্দ্রীয় কৃষি আইন সম্পর্কে প্রিয়াঙ্কা গান্ধী আরও বলেন, বর্তমান সময়ে কৃষকদের উপরে সর্বাধিক জুলুমের ঘটনা ঘটছে। সরকার কৃষি আইন প্রত্যাহার করতে চায় না, কিন্তু সরকার বুঝতে পারছে না যে ওই আন্দোলনে কৃষকদের কতটা ক্ষতি হচ্ছে। প্রিয়াঙ্কা বলেন, বর্তমান সময়ে শহীদদের সন্ত্রাসী বলা হচ্ছে এবং কৃষক আন্দোলনকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছে। সরকার কৃষকদের বিরুদ্ধে ব্যাপক জুলুম করছে। আমরা আশা করেছিলাম যে এই সরকারের দরজা কৃষকদের জন্য উন্মুক্ত হবে এবং তারা শুনবেন, কিন্তু এসব কিছুই হয়নি। কোনো নেতা যদি গরিবের কণ্ঠ শুনতে না পারেন, তবে তিনি আমাদের নেতা নন।
প্রতিবেদনটি শুনলে, সিরিয়ার কুনেত্রা প্রদেশের উপর ইহুদিবাদী ইসরায়েলের সেনারা গতরাতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সিরিয়ার সেনারা তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সে হামলা প্রতিহত করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রাত 10:42 সময় অধিকৃত গোলান মালভূমির আকাশ থেকে ভূমিতে এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায়। তবে কুনেত্রা প্রদেশের আকাশে সে আগ্রাসন প্রতিহত করে সিরিয়ার সামরিক বাহিনী। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আগ্রাসন প্রতিহত করার ঘটনাটি ভিডিও ফুটেজের মাধ্যমে গণমাধ্যমে দেখানো হয়েছে। ইরানের যে অর্থ দক্ষিণ কোরিয়ায় আটকা পড়েছে তা ছাড়ের ব্যাপারে আমেরিকার সঙ্গে আলোচনা চূড়ান্ত করেছে সিউল। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইয়নহোপ এ খবর দিয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে অর্থ হাতে পেলে ইরান জাতিসংঘ সদস্যপদের বার্ষিক ফি দেবে। দক্ষিণ কোরিয়া ইরানের $700 কোটি বেশি অর্থ আটকা পড়ে রয়েছে এবং মার্কিন নিষেধাজ্ঞার কারণে সিউল পাওনা পরিশোধ করতে পারছে না, কারণ আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে বলা হয়েছে ইরানের সঙ্গে কেউ ডলারের মাধ্যমে লেনদেন করতে পারবে না। ইরান সম্প্রতি দক্ষিণ কোরিয়াকে জানিয়েছে, সিউলের কাছে তেহরানে যে পাওনা রয়েছে তার একটি অংশবিশেষ অন্তত ছাড় করার ব্যবস্থা করতে হবে, যাতে তারা জাতিসংঘের সদস্যপদের ফি পরিশোধ করতে পারে। আর এরই সঙ্গে শেষ করছি আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, শর্টওয়েভ 6150 কিলোহার্টজে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের সঙ্গে বেশ উচ্চ পর্যায়ে সুসম্পর্ক রয়েছে পাকিস্তানের, একথা বলেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন কাজী আব্দুর রশিদ।
ইরানের সঙ্গে পাকিস্তানের বেশ উচ্চ পর্যায়ের বা গভীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে বলে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি উল্লেখ করেছেন। তিনি এ প্রসঙ্গে পাকিস্তানের সংসদে বলেছেন, গত 3 বছরেরও কম সময়ে ইমরানের নেতৃত্বাধীন সরকারের আমলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জাওয়াদ জারিফ 4 বার পাকিস্তান সফর করেছেন। জারিফ সর্বশেষ ইসলামাবাদ সফর করেন 3 মাস আগে। সে সময় তিনি পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাক্ষাতে মিলিত হয়েছিলেন। দুদেশই সব ক্ষেত্রে সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব দিয়ে আসছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের ক্ষেত্রে পাকিস্তান ইরানকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে আসছে। ইরানের পররাষ্ট্রনীতি পারস্পরিক সম্মান, স্বচ্ছতা ও সদিচ্ছা ভিত্তিক হওয়ায় বহু দেশই ইরানকে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতার অগ্রদূত বলে মনে করে। ভারত ও আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের দীর্ঘকালের উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণেও তেহরানের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তাগত সম্পর্কের বিষয়টিকে পাক নেতৃবৃন্দ বেশ গুরুত্ব দিয়ে থাকেন। অন্যদিকে ইরানও উইন উইন বা দুপক্ষেরই বিজয়ের নীতির ভিত্তিতে পাকিস্তান সহ সব প্রতিবেশী দেশের সঙ্গে সার্বিক সম্পর্ক জোরদারকে গুরুত্ব দিয়ে আসছে। রাজনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি তেহরান ও ইসলামাবাদ জ্বালানি ও বাণিজ্য সম্পর্ক জোরদারকে আগের চেয়েও বেশি গুরুত্ব দিতে চায়। ইরানের পক্ষ থেকে এ বিষয়ে গত কয়েক বছরে বেশ কয়েকটি কার্যকর এবং আস্থা উদ্দীপক পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন ইরান পাকিস্তানের কাছে গ্যাস পৌঁছে দেওয়ার জন্য পাক সীমান্ত পর্যন্ত পাইপলাইন তৈরি করে রেখেছে। পাকিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত থাকায় এ সীমান্তে বেশ কিছু বাজার গড়ে তোলাকে পাক সরকার বেশ গুরুত্ব দিচ্ছে। পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিকে ইনসাফ দলের নেতা ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান দ্বিপাক্ষিক স্থল বাণিজ্যের এই প্রক্রিয়াকে জোরদার করতে সীমান্তে খুব দ্রুত বেশ কিছু বাজার গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন। উল্লেখ্য, বেলুচিস্তানের সঙ্গে ইরানের রয়েছে দীর্ঘ সীমান্ত।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে প্রতি 1000 নবজাতকের মধ্যে 30 নবজাতকের অকাল মৃত্যু হচ্ছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে প্রতি 1000 জীবিত নবজাতকের মধ্যে 30 জন অকাল মৃত্যুর শিকার হয়। এদের মধ্যে 19% মারা যায় অকাল জন্ম বা প্রি ম্যাচিওর বার্থ এবং জন্মকালীন কম ওজন বা লো বার্থ ওয়েটের কারণে। আন্তর্জাতিক উদারাময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশ বা ICDDRB-র গবেষণায় এই তথ্য প্রকাশ পেয়েছে। গতকাল ICDDRB-তে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থাটির অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট ডাক্তার আহমেদ এসানুর রহমান। তিনি জানান, অকাল মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে শিশুর অকাল জন্ম বা প্রি ম্যাচিওর বার্থ, অর্থাৎ গর্ভে 37 সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই জন্ম নেয়া এবং জন্মকালীন ওজন 250 গ্রামের নিচে হওয়া। বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ 2014-এর প্রাপ্ত তথ্য অনুযায়ী 2014 সাল পর্যন্ত নবজাতকের মৃত্যুর হারের নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। তবে উদ্বেগের বিষয় হচ্ছে যে এই স্বাস্থ্য জরিপের 2017-18 সমীক্ষায় দেখা যাচ্ছে নবজাতকের মৃত্যুর ঊর্ধ্বমুখী ধারা ফিরে এসেছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আঞ্জুমান আরা ইসলাম রেডিও তেহরানকে বলেন,
এক নম্বর হচ্ছে আপনার ওই গর্ভকালীন অবস্থায় মার ওজন একটা নিয়ম আছে, একটা নির্দিষ্ট হারে বাড়ার কথা, যখন যদি না বাড়ে তখন সেই মাটাকে স্পেশাল টেক কেয়ার নিতে হবে বাচ্চার ওজন যাতে বাড়ে, খাওয়া দাওয়া বিশ্রাম সবকিছু মিলিয়ে। এখানে গর্ভকালীন অবস্থায় এই জিনিসগুলো করতে হবে এক। আর দুই নম্বর, খুব অল্প বয়সে মানে গর্ভবতী হওয়া ঠিক না, খুব বেশি বয়সে গর্ভবতী হওয়া ঠিক না, 18 বছরের আগে মানে প্রেগনেন্সি হওয়া ভালো না, এদিকে 40 বছর পরে আমরা মানা করি।
এই বিশেষজ্ঞ চিকিৎসক আরো পরামর্শ দেন যে গর্ভাবস্থায় মাকে ভেবে রাখতে হবে, বাচ্চাকে জন্মের পর থেকে বুকের দুধ পান করাবেন। গবেষণায় দেখা গেছে প্রতি বছর বাংলাদেশে 5,73,000 নবজাতক অপরিণত অবস্থায় এবং 8,34,000 নবজাতক কম ওজন নিয়ে ভূমিষ্ঠ হয়। 17,100 নবজাতক মৃত্যুর ক্ষেত্রে 40% পরিবার কোনো ধরনের স্বাস্থ্যসেবা গ্রহণ করে না, আর অন্যদিকে 43% মৃত্যু ঘটে স্বাস্থ্য কেন্দ্রে।
বলছিলেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। আমেরিকার আবেদন নাকচ করে ইরানের পক্ষে রায় দিল হেগের আদালত। প্রেসিডেন্ট রুহানি বললেন, আমরা আরেকবার বিজয়ী হলাম। করোনার টিকার প্রথম চালান ইরানে পাঠালো রাশিয়া। এরপর এই টিকা যৌথ উদ্যোগে ইরানে উৎপাদন করা হবে বলে জানালেন রাষ্ট্রদূত। বাংলাদেশে 2002 সালে শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রায়। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেলেন অভিযুক্ত 50 জনের সবাই। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের বিরুদ্ধে জুলুম করছে। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা আবারও জানিয়ে দিচ্ছি, রেডিও তেহরান 1982@gmail.com। আর আমাদের ফ্যাক্স নম্বর হচ্ছে 0098212205327। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.